আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এ সপ্তাহের রিসালা আমির আহলে সুন্নতের নিকট বিজ্ঞান সম্পর্কে 10টি প্রশ্ন উত্তর দোয়ায়ে খলিফায়ে আত্তার হে মুস্তফার প্রতিপালক যে ব্যক্তি এই বিজ্ঞান সম্পর্কে 10টি প্রশ্ন উত্তর পুস্তিকাটি পড়বে বা শুনবে তাকে শরীয়ত পরিপন্থী কাজ থেকে হেফাজত করুন এবং তার পিতামাতাকে বিনা হিসাবে ক্ষমা করুন আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফের ফজিলত হযরত আল্লামা ইউসুফ বিন ইসমাইল নাবহানি রহমতুল্লাহ তাআলা আলাইহি সাআদাতুদ দারাইন কিতাব একটি রেওয়ায়েত উদ্ধৃত করেন যে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাকে তিনটি বিষয় উপদেশ দিয়েছেন সফর ও ঘরে অর্থাৎ কিয়াম অবস্থায় চাষতে নামাজ পড়তে থাকো অর্থাৎ সালাতুদ দোহা আর ঘুমানোর পূর্বে বিতির এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে ঘুমাও সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই পুস্তিকাটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল আলিয়ার নিকটকৃত প্রশ্নাবলী ও তার উত্তর সম্বলিত প্রশ্ন মানুষ সৃষ্টির ব্যাপারে ডারউইনের মতবাদকে সঠিক মনে করা কেমন উত্তর অনেকদিন আগের কথা যে আমার সাথে কোনো এক দুনিয়াবী শিক্ষিত ব্যক্তির সাথে কথা হয়েছিল কথায় কথায় না জানি সে কি মনে করে মানব সৃষ্টির বিষয় নিয়ে বলতে লাগলো যে কুরআনে পাকে মানুষ সৃষ্টির ব্যাপারে বলা হয়েছে যে হযরত আদম আলাইহিসসালাম থেকে মানুষ সৃষ্টি হয়েছে আর তার থেকেই মানুষের বংশধারা শুরু হয়েছে অথচ ডারউইন বলছে যে মানুষ বানর থেকে এসেছে সে তো এতটুকু পর্যন্ত যা বলার বলেছে এরপর সে বলল ডারউইনের কিছু কিছু কথা মেনে নেওয়া যায় একথা শুনে আমি খুবই অস্থির হয়ে গেলাম যে এ তো তার ইমানকে ধ্বংস করে ফেলেছে কেননা সে কোরআনে পাকের উপর সন্দেহ করেছে সে আরো বলল যে ডারউইনের কিছু কিছু কথা মেনে নেওয়া যায় কোরআনে পাকের পরিপন্থী যে কারো সামান্য কথাও কোনো বুঝে আসবে এরূপ বোঝাকে চুলায় নিক্ষেপ করা উচিত এটা আবার কোন কাজের যাই হোক তারপর আমি সুযোগ পেয়ে তাকে বুঝিয়ে তওবা করালাম আর কালিমা পাঠ করালাম কেননা এ কথা তো ইসলাম থেকে খারিজ করে দেওয়ার মতো তাফসিরে সিরাতুল জিনানে রয়েছে মুসলমানদের আকিদা হল মানুষের বংশ বিস্তার হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু হয়েছে আর এজন্য তাকে আবুল বাশার অর্থাৎ মানবজাতির পিতা বলা হয় আর হযরত আদম আলাইহিসসালাম থেকে মানবজাতির শুরু হওয়াটা খুবই শক্তিশালী দলিল দ্বারা প্রমাণিত উদাহরণস্বরূপ পৃথিবীর আদমশুমারি হতে বোঝা যায় যে আজ থেকে প্রায় শত বছর পূর্বে দুনিয়ায় মানুষের সংখ্যা বর্তমানের চেয়ে অনেক কম ছিল এবং তারও শত বছর পূর্বে আরো কম ছিল এইভাবে অতীতের দিকে যেতে যেতে এই কমতি একজনে গিয়ে শেষ হবে আর সেই সত্তা হল হযরত আদম আলাইহিসসালাম অথবা এভাবে বলা যায় যে কোনো গোত্রে বংশধরদের আধিক্য একজন ব্যক্তিতে গিয়ে শেষ হয়ে যায় যেমন সৈয়দ দুনিয়াতে কোটি কোটি পাওয়া যাবে কিন্তু তাদের শেষ হবে রাসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একক সত্তায় গিয়ে এইভাবে বনে ইসরায়েলের সংখ্যা যতই বেশি হোক না কেন এই অধিক সংখ্যক জাতি হযরত ইয়াকুব আলাইহিসসালাম পর্যন্ত গিয়ে শেষ হবে এইভাবে যদি আরো উপরে যেতে শুরু করি তো মানব জাতির সমস্ত বংশ গোত্রের শেষ এক সত্তার উপর গিয়ে হবে যার নাম আসমানি কিতাবের মধ্যে রয়েছে আদম আলাইহিসসালাম এটা সম্ভব নয় যে সে একজন ব্যক্তি জন্ম বিদ্যমান পদ্ধতিতেই হবে অর্থাৎ পিতামাতার মাধ্যমে জন্ম নেবে কেননা যদি এর জন্য পিতামাতা মেনেও নেওয়া হয় তবে মা কোথা থেকে আসবে আর যাকে পিতা মানা হবে স্বয়ং সে কোথা থেকে এলো সুতরাং তার জন্ম পিতামাতা ছাড়া হওয়া আবশ্যক আর যেহেতু পিতামাতা ছাড়া জন্ম হয়েছে তাহলে নিশ্চিত তিনি এই পদ্ধতি ব্যতীত সৃষ্টি হয়েছেন সেই পদ্ধতি কুরআনে পাকে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ পাক তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন যা মানুষের বসবাস এবং দুনিয়ার মৌলিক অংশ অতঃপর এটা প্রকাশও পেল যে যখন একজন মানুষ এভাবে অস্তিত্ব লাভ করে তখন অন্য একটি অস্তিত্ব প্রয়োজন যা দ্বারা মানুষের বংশধারা চলতে পারে অপরকেও সৃষ্টি করা হলো কিন্তু অপরকে পূর্বের ন্যায় মাটি থেকে পিতামাতা ব্যতীত সৃষ্টি করার পরিবর্তে যে কোনো এক মানুষ বিদ্যমান ছিল তার অস্তিত্ব থেকে সৃষ্টি করলেন কেননা একজন মানুষ সৃষ্টি হওয়ার ফলে একটি প্রকার বিদ্যমান হয়ে গিয়েছিল সুতরাং দ্বিতীয় অস্তিত্বকে পূর্বের অস্তিত্ব থেকে কিছুটা কম ও সাধারণ অস্তিত্ব থেকে উচ্চতর পদ্ধতিতে সৃষ্টি করা হয়েছে অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের বাম পাশের পাজর থেকে বিশ্রাম করার সময় বের করে নেওয়া হলো আর তা হতে তার সহধর্মিনী হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সৃষ্টি করা হলো যেহেতু হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরুষ ও মহিলা উভয়ের মিলনে জন্ম হয়নি এজন্য তিনিও সন্তান হতে পারেন না ইসলাম বিরোধী বৈজ্ঞানিক তথ্য আবর্জনার স্তূপে কোরআনে পাকের ব্যাপারে চোখ বন্ধ রাখা উচিত, কেননা কোরআনে পাকে যা বলা হয়েছে সেটাই সঠিক, তা আমাদের বুঝে আসুক বা না আসুক। আমাদের ঈমান হলো এতে যা কিছু রয়েছে তা সঠিক। দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত লোকের জন্য এরকম অনেক আশঙ্কা রয়েছে যে এসব লোক ইসলাম বিরোধী অনেক বৈজ্ঞানিক তথ্য নিজেদের লেখায় অন্তর্ভুক্ত করে নেয়। আজকাল খবর বা সোশ্যাল মিডিয়ায় এমন অনেক বিষয় আসে যা ইসলামী দৃষ্টিভঙ্গির সাথে সাংঘর্ষিক, অনেকে প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে বলা শুরু করে। এরূপ দুনিয়াবী শিক্ষিত লোকদেরকে বোঝানোর সাহস করবে কে? কেননা তাদের মুখের কথাও অনেক বড়। এসব লোক এমন কুৎসিত কথা বলে যে সম্মুখস্থ ব্যক্তি ঘাবড়ে যায়, সুতরাং তাদেরকে বোঝানোও তেমন সহজ নয়। যদি কোনো ব্যক্তি জ্ঞানী হয় আর তাকে বোঝানো যায়, তবে তাকে নম্রতার সাথে বোঝান আর তওবা করতে বলুন। আর যদি তার সাথে কঠোর আচরণ করেন এবং এভাবে বলেন যে তুমি মূর্খ, দিনই বিষয় কথা বলার উলামার কাজ, তাহলে হতে পারে সে বোঝার পরিবর্তে আরো বেশি বিগড়ে যাবে। প্রত্যেকের নিকট এত জ্ঞান থাকে না যে বোঝাতে পারবে। সুতরাং যদি এমন হয় তবে কথা পরিবর্তন করার চেষ্টা করুন, আর না হয় ওখান থেকে সরে যান। প্রশ্ন, মদিনার পাশে যে জিন উপত্যকা রয়েছে তার বাস্তবতা কি? উত্তর, আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়ার পাশে বসা মুফতি সাহেব বলেন, জিন উপত্যকা যেহেতু মদিনা মুনাওয়ারার নিকটবর্তী, এই কারণে তার সম্মানিত স্থান। কিন্তু এই উপত্যকা ঢালু হওয়ার পরও জিনিসপত্র স্বয়ংক্রিয়ভাবে উপরের দিকে যাওয়া বা মদিনা শরীফের দিকে অগ্রসর হওয়া বৈজ্ঞানিক কোনো কারণে হয়। দুনিয়ায় এমন আরো অনেক স্থান রয়েছে যেগুলোতে আকর্ষণের কারণে ঢালু হওয়ার পরও জিনিসপত্র উপরের দিকে চলে যায়। ওই এলাকার ব্যাপারে প্রসিদ্ধি রয়েছে যে সেখানে জিন রয়েছে যারা বস্তুসমূহকে মদিনার দিকে ঠেলে নিয়ে যায়, কিন্তু এর কোনো ভিত্তি নেই, এমনটা কোথাও পড়িও নি, কোনো নির্ভরযোগ্য মাধ্যমেও শুনিও নি। আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, চুম্বক মেরুর দিকে আকর্ষণ করে। এ প্রসঙ্গে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজবিয়া শরীফে লেখেন যে, আজ পর্যন্ত বিজ্ঞান এই রহস্যটি ভেদ করতে পারেনি যে এর আসল রহস্য কি আর চুম্বক মেরুর দিকে কেন আকর্ষিত হয়। এখন কি এটাও বলা হবে যে মেরুতেও অনেক বড় একটি জিন বসে আছে যে চুম্বককে টেনে নেয়? অতএব এরকম যেসব বিষয় বুঝে না আসে অথবা জ্ঞানের বাইরে, সেগুলোকে মানুষ জিনের দিকে সম্পর্কিত করে দেয়, তারা এমন করছে। জিনদের অস্তিত্ব অস্বীকার করছে না, এরা অবশ্যই আছে, এমনকি মক্কা মুকাররমায় মসজিদে জিনও রয়েছে। কেননা এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হাতে কিছু জিন ঈমান এনেছিল। এটা স্মারক হিসাবে এটি মসজিদে জিন নামে এখনো প্রতিষ্ঠিত রয়েছে, যা জান্নাতুল মুআল্লার নিকটে অবস্থিত। অতএব জিনদের অস্তিত্ব অবশ্যই আছে, কিন্তু তার মানে কখনো এটা না যেটাই বিবেক বহির্ভূত কাজ হবে সেটাই জিনেরা করেছে, বরং সেটার অন্য কোনো কারণও থাকতে পারে। প্রশ্ন, প্রত্যেক মানুষ এটা চায় যে নতুন কিছু হওয়া উচিত, নতুন মডেলের গাড়ি, নতুন মডেলের মোবাইল ফোন হোক, আর লাইফ স্টাইলও মডার্ন ও নতুন হওয়া উচিত। আপনার দরবারে আমার আবেদন হলো, আসলে কি আধুনিক যুগের সাথে পরিবর্তন হয়ে যাওয়া ঠিক? আর মানুষের কি যুগের সাথে সাথে নিজেকে ধারাবাহিকভাবে পরিবর্তন করা উচিত, অথবা নিজের স্বভাব ও প্রত্যেক জায়গায় ফিক্স হয়ে যাওয়া উচিত? উত্তর, যতটুকু পর্যন্ত শরীর বিধান রয়েছে সেগুলোর প্রতি তো দৃষ্টি রাখতেই হবে। ওই সকল বিষয় যা ইসলামের পরিপন্থী নয় তা গ্রহণ করা যাবে, আর যে পরিবর্তন ইসলামের পরিপন্থী হবে সেটা বাদ দেওয়া হবে, কেননা আল্লাহ পাকের কানুন নির্ধারিত। পারা ১১, সূরা ইউনুস, আয়াত ৬৪। কানজুল ইমান থেকে অনুবাদ। আল্লাহ পাকের বাণী পরিবর্তন হতে পারে না। নামাজ ফরজ, এখন কোনো নতুন বৈজ্ঞানিক টেকনোলজি আসার কারণে নামাজ ক্ষমা হয়ে যাবে না। যেমন নতুন টেকনোলজি এলো আর বলা হলো যে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়াবে আর সমস্ত লোক আপন আপন ঘরে তার আওয়াজে নামাজ পড়বে, এরকম হবে না। নামাজের ইক্তিদার জন্য কাতার মিলিত হওয়া হতে হবে এবং স্থান পরিবর্তন না হওয়া ইত্যাদি যাই বিধান রয়েছে তা পরিবর্তন হবে না। আপনি ডিজিটাল ক্যামেরা দ্বারা ছবি তোলার উদাহরণ দিয়েছেন, সেটাও ঠিক আছে, কিন্তু এতেও প্রয়োজনীয়তা দেখা হবে, অন্যথায় এতেও সমস্যা আছে। এমন ছবি হতে হবে যা শরীয়তের সীমার মধ্যে থাকে, অশ্লীল ছবি যেন না হয়, পর্দা সহকারে হতে হবে এবং এরূপ যত সাবধানতা রয়েছে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আর বাকি রইল, আমরা অনগ্রসর থেকে যাব আর তারা সামনে অগ্রসর হয়ে যাবে? তবে এটি কঠিন, শরীয়তের উপর যে আমল করবে সেই সামনে অগ্রসর হবে, মরার পর নিজের কবরে জান্নাতের বাগান সেই পাবে, আর যে দুনিয়াবী মানুষের সাথে দৌড় লাগাতে থাকবে, যেমনটি সাধারণত দুনিয়ার পিছনে দৌড়ে থাকে, যখন তাদের মৃত্যু এসে যাবে তখন কবরে ফেঁসে যাবে আর সে কিছু বুঝতেই পারবে না। মোট কথা, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে চলতে থাকবে তার কবর জান্নাতের বাগানে পরিণত হবে, যদিও বা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নতিও করতে পারে। কেননা যে আধুনিক প্রযুক্তি শরীয়তের পরিপন্থী নয় তা গ্রহণ করাতে কোনো সমস্যা নেই। অডিও ক্যাসেট থেকে মাদানী চ্যানেলের পদচারণা। পূর্বে পৃথিবীতে কোনো চ্যানেল ছিল না, যখন চ্যানেল চালু হলো তখন আমরাও মাদানী চ্যানেল চালু করলাম, যা দ্বারা আলহামদুলিল্লাহ আমরা দৈনিক উপকার অর্জন করছি। অনুরূপভাবে পূর্বে অডিও ক্যাসেটের যুগ ছিল, যা ট্যাপ রেকর্ডারে চলত। অনেকদিন পর্যন্ত অডিও ক্যাসেট চলতে রইল, তারপর একটি সময় এলো, ভারতের কিছু ইসলামী ভাই পাকিস্তানে এসেছিল, আমি তাদেরকে অডিও ক্যাসেট উপহার হিসেবে দিলাম, তখন তারা আমার প্রতি তাকাতে লাগলো, তারপর সাহস করে বলল আমাদের ট্যাপ রেকর্ডার নেই। আমি বললাম ভালো, তখন আমি অনুধাবন করলাম যে এই টেকনোলজির যুগ শেষ হয়ে গেছে। তারপর ভিডিও ক্যাসেট অর্থাৎ VCD এর যুগ এলো, এরপর সেটার যুগও শেষ হয়ে গেল, এরপর মেমোরি কার্ডের যুগ এলো, এখন সামনে দেখুন কি কি হয়। মোট কথা, আমরা আধুনিক প্রযুক্তির সাথে চলছি, কারণ অডিও ক্যাসেট বানানোর ক্ষেত্রে জেদ করিনি। যদি অডিও ক্যাসেট বানিয়েও থাকি তবে সেগুলো কে নেবে? কেউ বিনামূল্যে নেবে না, কারণ এগুলো কোনো কাজে আসবে না। সুতরাং এমন প্রযুক্তি যা শরীয়তের পরিপন্থী নয় সেগুলো গ্রহণযোগ্য। প্রশ্ন, ক্ষমা প্রার্থনাপূর্বক এটা বলতে হচ্ছে যে কিছু লোকের এই মানসিকতা থাকে যে তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে পারে না এবং পুরনো অবস্থার উপর অটল থাকে, তারপর সিস্টেম তাদেরকে কিছু দিনের জন্য সহ্য করে আর শেষ পর্যন্ত তাদেরকে বের করে দিতে হয়। আমিন আলী সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়ার নিকট আবেদন হল, আমাদের জীবনে অনেক লোক পাওয়া যায়, তারা হোক আমাদের পিতামাতা অথবা কর্মচারী, যারা নিজেকে পরিবর্তন করতে চায় না, তবে কি আমাদের তাদেরকে সিস্টেম থেকে আলাদা করে দেওয়া উচিত নাকি তাদেরকে সিস্টেমে রাখা উচিত? উত্তর, আমাদের পরিবর্তন করার প্রয়োজন কেন হচ্ছে? এ প্রসঙ্গে একটি নিয়ম স্মরণ রাখবেন যে সাধারণ মানুষের ঘৃণা থেকে বেঁচে থাকা উচিত। সুতরাং এই অবস্থায় অনেক সময় মুস্তাহাব ছেড়ে দিতে হয়, এমনকি অনেক এমন সুন্নত রয়েছে যেগুলোর উপর এখন আমল করা যায় না। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময় দুইটি চাদরের পোশাক ছিল। যদি কেউ দুইটি চাদর পরিধান করে ঘোরাফেরা করে তবে তা মানুষের বুঝে আসবে না। ফতোয়ে রজবিয়াতে পাগড়ির শিমলা রাখা ও না রাখার উদাহরণ দেওয়া হয়েছে। পাগড়ির শিমলা রাখা অবশ্যই সুন্নত, কিন্তু যেখানে মূর্খরা এটা নিয়ে হাসাহাসি করে সেখানে ওলামায়ে মুতাখিরিন নামাজ ব্যতীত তা এড়িয়ে চলাকে বেছে নিয়েছেন, যার উদ্দেশ্য হল মানুষের দিন রক্ষা করা। শাইখে মুহাকিক মাওলানা আব্দুল হক মহাদ্দিস দেলবী রহমাতুল্লাহ তাআলা আলাইহি আদাবে লেবাস পুস্তিকায় বলেন, ফকিগণের নিকট শিমলা ছেড়ে দেওয়ার বিষয়ে অনেক কিয়াসি দলিলাদি রয়েছে এবং তারা এটাকে সুন্নতে মুয়াক্কাদা মনে করতেন, কিন্তু ওলামায়ে মুতাখিরিন অজ্ঞযুগের ঠাট্টা ও উপহাস থেকে বেঁচে থাকার জন্য পাঞ্জেগানা নামাজ ব্যতীত শিমলা রাখতেন না। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সর্বদা তেহবান্দ অর্থাৎ লুঙ্গি ব্যবহার করেছেন আর তা অর্ধ হাঁটু পর্যন্ত রেখেছেন। পায়জামা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পছন্দ করেছেন কিন্তু পরিধান করেননি, তারপরও পায়জামা পরিধান করা সুন্নত, কেননা এটি কওলি সুন্নত দ্বারা প্রমাণিত। হাদিসে পাকের রয়েছে, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, পায়জামা পরিধান করো ও তেহবান্দ বাঁধো, এবং ইহুদি ও খ্রিস্টানদের বিরোধিতা করো আর গোপ ছোট করো ও দাড়ি লম্বা করো। ইহুদি ও খ্রিস্টানদের বিরোধিতা করো। এখন সালোয়ার অর্ধ হাঁটু পর্যন্ত উঁচু রাখাকে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে যদি বর্তমান সময়ে সালোয়ার অর্ধ হাঁটু পর্যন্ত উঁচু রাখা হয় তবে মানুষ ঠাট্টা করবে, অথচ সালোয়ার বা পায়জামা টাখনুর উপর রাখাতে সুন্নত আদায় হচ্ছে, তবে এটা অবলম্বন করুন। সময় প্রেক্ষিতে অনেক সময় এমন হয়, যেমন দাড়ি রাখাকেও মায়াজাল্লাহ লোকে মন্দ বলে, কিন্তু দাড়ি তো রাখতেই হবে। যদি কেউ বলে যে দাড়ি রাখলে মানুষ ঘৃণা করে, মানুষের মধ্যে ঘৃণা সৃষ্টি হচ্ছে, এজন্য দাড়ি রেখো না, তা গ্রহণযোগ্য হবে না, কেননা দাড়ি রাখার হুকুম রয়েছে আর আমাদের উপর শরীয়তের হুকুম মান্য করা আবশ্যক। অবশ্য যেখানে অপারগতার শিকার হবে সেখানে অপারগতা গ্রহণযোগ্য হতে পারে, যেখানে অপারগতা নেই সেখানে দুনিয়া এদিক সেদিক হয়ে যাক, আমরা কোনো বাহানা গ্রহণ করব না। যদি কোনো মাসআলার ক্ষেত্রে অপারগতা ছিল না আর নিজের বানানো বাহানার কারণে সেই কাজটি বর্জন করতে হয় তবে আমরা সেটাকে ভুলই বলবো। তাছাড়া যদি কোনো আমল বর্জন করার ক্ষেত্রে গুনাহ হয় তবে তা পরিহার করলে গুনাহ হবে, তবে শরীর অপারগতা থাকলে তবে গুনাহ হবে না। উদাহরণস্বরূপ যদি কেউ মাথায় বন্দুক ধরে বলল নিজের হাতে নিজের দাড়ি কাটো নয়তো গুলি করে দিব, যদি সে মনে করে যে এ মজা করছে না সত্যি সত্যি মেরে ফেলবে, তাহলে তখন তার জন্য নিজের হাতে দাড়ি কাটা জায়েজ হয়ে যাবে এবং তার গুনাহও হবে না, কেননা এখানে প্রাণ চলে যাচ্ছে। কিন্তু এরকম পরিস্থিতি খুব কমই হয়। অতএব আমরা মুসলমান এবং আল্লাহ পাক ও তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানাবলী পালনে বাধ্য। যেখানে ছাড় রয়েছে সেখানে আমরা তা গ্রহণ করে নেব, আর যেখানে কোনো ছাড় নেই তবে এই ছাড় না থাকাও আমরা গ্রহণ করব। পুরনো স্বভাবে অটল থাকার লোকের সংখ্যা খুবই কম, আমি পুরনো মোবাইল ফোন ব্যবহার করার প্রতি কাউকে অটল থাকতে দেখিনি। বয়স্ক লোকেরা পুরনো মোবাইল চালাতে বাধ্য হয়, কেননা এদের বয়স বেশি। যদি এরা স্মার্টফোন নেয় তবে এটা দিয়ে তারা কি করবে? এরা এটার সিস্টেম বুঝতে পারবে না, কেননা স্মার্ট মোবাইল ফোন হলো একটি আধুনিক প্রযুক্তি। তবে তরুণরা পুরনো মডেলের মোবাইল তখন ব্যবহার করে যখন তাদের স্মার্টফোন কেনার টাকা থাকে না। কোনো ব্যক্তি পাইলট, বিমান চালায়, আপনি যদি তাকে বলেন যে ঘোড়ায় চড়ো, তাহলে সে কিভাবে ঘোড়ায় চড়বে? সে তো ঘোড়ায় চড়তেও জানে না। এইভাবে প্রত্যেক বিষয়ে পার্থক্য রয়েছে, আর আমি এই উদাহরণ মোবাইলের জন্য দিয়েছি। এভাবে অনেক সময় লোক নিজেদের রীতি ও সংস্কৃতির উপর অটল থাকে। তো যে রীতি ও সংস্কৃতি শরীয়তের পরিপন্থী নয় তা চলতে দিন। অবশ্য আধুনিক প্রযুক্তি যেখানে আমাদের অনেক উপকার করেছে, সেখানে অসংখ্য ক্ষতি সাধনও করেছে। প্রশ্ন: বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বৃক্ষরোপণের কিছু উপকারিতা বর্ণনা করুন। উত্তর: বৈজ্ঞানিক গবেষণা মোতাবেকও বৃক্ষরোপণ খুবই উপকারী। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন প্রদান করে। অক্সিজেন মানব জীবনের জন্য অত্যন্ত জরুরি, এটা ছাড়া মানুষ বেঁচে থাকতে পারে না। আল্লাপাক বৃক্ষ মানুষের খিদমতের জন্য সৃষ্টি করেছেন। এরা আমাদের বিষাক্ত বাতাস নিয়ে আমাদেরকে তাজা বাতাস দেয়। বৃক্ষ তাপমাত্রা বৃদ্ধি হতে দেয় না আর অধিক তাপমাত্রাকে বাধা প্রদান করে। বায়ু দূষণ কমায় এবং যানবাহনের যেসব ধোঁয়া ও ময়লা বাতাসের সাথে উড়ে বৃক্ষ তা কমায়। যদি বৃক্ষ অধিক হয় তবে পরিবেশ শীতল ও সুখময় হবে, বিদ্যুৎ ব্যবহারও কম হবে। কেননা গরম দূর করার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করা হয়, পরিবেশ ঠান্ডা থাকার কারণে ওইসবের প্রয়োজন কমে যাবে, অথবা এগুলো থেকে পুরোপুরি মুক্তিও মিলে যেতে পারে। যদি আপনি আপনার প্রিয় দেশকে বৃক্ষ দ্বারা সজ্জিত করেন, তবে ইনশাআল্লাহ বিদ্যুৎ ব্যবহারও কমে যাবে। বৃক্ষ ভূমিধস, অর্থাৎ মাটি ও ভূমি বা পাহাড় ধসে যাওয়াকে রক্ষা করে দেয়। কেননা বৃক্ষের শেকড় মাটিকে ধরে রাখে, যার ফলে মাটি ধসে যায় না। সুতরাং যদি গাছপালার যত্ন নেওয়া হয় আর বৃক্ষরোপণ বৃদ্ধি করা হয়, তবে ভূমিধস থেকেও বাঁচা যেতে পারে। বৃক্ষ বৈশ্বিক উষ্ণতা কমানোর উপায়: বৈশ্বিক উষ্ণতার বিপজ্জনক বৃদ্ধিকে গ্লোবাল ওয়ার্মিং বলা হয়, যার কারণের মধ্যে রয়েছে গাছপালা কেটে ফেলা, অধিকারে শিল্প কারখানা নির্মাণ ও যানবাহনের অতিরিক্ত ধোঁয়া। প্রশ্ন: যেমনিভাবে নামাজের সময়সীমার ক্ষেত্রে বিজ্ঞান আমাদেরকে সহায়তা করছে, আর আমরা যেখানেই থাকি না কেন সেখানকার নামাজের সময়সীমা জানতে পারি, এভাবে কি আমরা বিজ্ঞানের মাধ্যমে পুরো বছরের চাঁদের হিসাবও করতে পারব? উত্তর: নামাজের সময়সীমা জানাকে বিজ্ঞানীদের খাতায় তুলে দেবেন না, এর সম্পর্ক সময়ের সাথে, যা নিয়ে বড় বড় ওলামায়ে কিরাম রহিমাহুল্লাহুল মুবিন কাজ করছেন। সুতরাং নামাজের সময়সীমা নির্ধারণের সম্পর্ক বিজ্ঞানের সাথে নয়, বরং ওলামায়ে কিরামের নির্দেশনার সাথে হবে। ইলমে তাওকিদ, অর্থাৎ সময়বিদ্যা, এমন একটি ইলিম যা মুফতিদের জন্য আবশ্যকীয় ইলমের অন্তর্ভুক্ত। আর রইল চাঁদের হিসাব করা, এর সম্পর্ক না বৈজ্ঞানিক গবেষণার সাথে, না ইলমে তাওকিদের সাথে যে সারা বছরের হিসাব একসাথে করে ফেলবে, বরং এর সম্পর্ক চাঁদ দেখার সাথে। শরীয়তের অনেক বিধানাবলী চাঁদ দেখার সাথে সম্পৃক্ত, যেমন রমজানুল মুবারকের রোজা, হজের সময়, ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা ইত্যাদির হিসাব চাঁদ দেখে নির্ধারণ করা হয়। অনেক জ্যোতিষী এক্ষেত্রে ভবিষ্যৎবাণী করে যে অমুক তারিখে চাঁদ উঠবে। তাদের এই ভবিষ্যৎবাণীর কোনো ভিত্তি নেই, বরং চাঁদ দেখার উপরই নির্ভরশীল। যখন শরীর প্রমাণ দ্বারা চাঁদ দেখার প্রমাণিত হবে, মাস শুরু হয়েছে বলে গণ্য হবে। প্রশ্ন: সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে যেখানে শিক্ষানীতির উন্নতি ঘটেছে, সেখানে আধুনিক প্রযুক্তিও আমাদের সমাজে নিজের স্থান করে নিয়েছে। যুব সমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা এর ক্ষতির বেশি শিকার হচ্ছে। দয়া করে এই নির্দেশনা প্রদান করুন যে কিভাবে এর ব্যবহার সীমিত করা যেতে পারে। উত্তর: আধুনিক প্রযুক্তির ব্যবহারের ভালো দিকও আছে, খারাপও আছে, কিন্তু আমাদের সমাজে এর সঠিক ব্যবহারের সংখ্যা খুবই কম, আর অপব্যবহারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। এখন যেভাবে মাদানী চ্যানেলের সঠিক ব্যবহার করছে, আর গুণাভরা চ্যানেল মন্দ এর ব্যবহার করছে, এমনিভাবে সাধারণ মানুষের মধ্যেও কিছু লোক এর ভালো ব্যবহার করছে আর কিছু লোক এর মাধ্যমে গুনাহ করছে। সাধারণ লোকদের থেকে তো আমরা ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ছাড়াতে পারবো না। অবশ্য এই উৎসাহ অবশ্যই দিতে পারি যে এর এমন ব্যবহার করুন যেন পরকালে উপকার আসে। যেমন মাদানী চ্যানেল বা দাওয়াত ইসলামীর সোশ্যাল মিডিয়া বিভাগের পক্ষ থেকে যেসব ক্লিপস আসে, আপনারা সেগুলো দেখুন আর বেশি বেশি শেয়ার করুন। এভাবে মাদানী চ্যানেলও দেখতে থাকুন, কেননা এটিও একটি আধুনিক প্রযুক্তি, যেটাকে ইলেকট্রনিক মিডিয়া বলা হয়। এটা ভিন্ন বিষয় যে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া আসার পর থেকে এখন চ্যানেলের দিকে মানুষের মনোযোগ কমে গেছে। সোশ্যাল মিডিয়া এখন সব কিছু হয়ে গেছে এবং আরো নতুন নতুন ফিচার যোগ হচ্ছে। এর মধ্যেও অনেক পুরনো জিনিস এখন পেছনে পড়ে যাচ্ছে, এবং প্রত্যেক নতুন জিনিস মজাদার হয়, এর ভিত্তিতে নতুন জিনিসের পেছনে পড়ে মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ার কারণে অভিজ্ঞদের বিশেষজ্ঞের অভাবের সম্মুখীন, আল্লাহ পাক দয়া করুন, অন্যথায় যেমনিভাবে প্রতিটা মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তো ভবিষ্যতে গিয়ে জাতিকে প্রত্যেকটি সেক্টরে অভিজ্ঞ মানুষের অভাব দেখা দিতে পারে। ভালো ডাক্তার, বিজ্ঞানী, গবেষক, চিন্তাবিদ, বুদ্ধিজীবী, ভালো আলিম ও মুফতিয়ানে কিরামের সংখ্যা ভবিষ্যতে হয়তো বিলুপ্ত হয়ে যাবে, কারণ শিক্ষার্থীদের মেধাশক্তি সোশ্যাল মিডিয়ায় ব্যস্ততার মধ্যে নষ্ট হচ্ছে। ওলামা ও মাশায়েখ এবং তাদের শিষ্য ও মুরিদদেরও একটি বিশাল অংশ এই কাজে লেগে রয়েছে। এখন না পীরের কাছে সময় আছে যে মুরিদের সংশোধন করবে, আর না মুরিদের সময় আছে যে পীর সাহেবের দরবারে গিয়ে কিছু ফয়েজ অর্জন করবে। একইভাবে ওলামাদের একটি সংখ্যা নিজেদের সময় সোশ্যাল মিডিয়ায় ব্যয় করছে, অথচ আলিম ও মুফতি সকলেরই নিয়মিত অধ্যয়ন করা জরুরি। যদি তারা অধ্যয়ন করা থেকে একটু দূরে সরে যায়, তবে তাদের মধ্যে ইলমি দুর্বলতা আসা শুরু হবে। এই কারণেই যারা ভালো এবং অভিজ্ঞ আলিম ও মুফতি তারা সোশ্যাল মিডিয়ায় সময় দেয় না, বরং তারা এই ভয়ে বেঁচে থাকে যে যদি একে সুযোগ দিই তবে তাতে আসক্তি চলে আসবে, একটু সুযোগ দিলে মাথায় চড়ে বসবে, আর এইভাবে ইলমি বিষয়ে মগ্ন থাকা কঠিন হবে। জনসাধারণের মধ্যে যারা সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে তারাও যেন গভীর চিন্তা করে যে এর কারণে নামাজে মন লাগে না, তিলাওয়াতে মন লাগে না, জিকির ও আজকার করার সময় পাওয়া যায় না। মানুষ বাধ্য হয়ে চাকরি করতে যায় কিন্তু কাজের ফাঁকেও সোশ্যাল মিডিয়ায় লেগে থাকে, এর কারণে দুর্ঘটনাও ঘটে যার ফলে মানুষ প্রাণও হারায়। যারা সিকিউরিটির চাকরি করে তারাও ডিউটির মাঝখানে সোশ্যাল মিডিয়ায় লেগে থাকে। সফরের সময় সিকিউরিটিতে দায়িত্বরত লোকদের মোবাইল ব্যবহারের প্রবণতা আমি একটি উন্নত দেশেও দেখেছি। এই কারণে অনেক প্রতিষ্ঠানে কর্মচারীদের থেকে ডিউটির সময় মোবাইল ফোন জমা নেওয়া হয়। যাই হোক, যদি আপনি কিছু হতে চান তবে এই সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট থেকে প্রাণ বাঁচিয়ে নিজেকে আল্লাহ পাকের ইবাদতে লাগিয়ে দিন, যা কিনা আমাদের এই দুনিয়ায় আসার উদ্দেশ্য। যেমন পারা 27 সূরা জারিয়াত আয়াত নাম্বার 56 আল্লাহ পাক ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আমি জিন ও মানব এজন্যই সৃষ্টি করেছি যে আমার ইবাদত করবে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন নামাজ পড়ার সময় হচ্ছে না। যখন সুযোগ হয় তখন শরীর নামাজে থাকে আর মন ও ধ্যান সোশ্যাল মিডিয়ায় হাবুডুবু খেতে থাকে। মসজিদে প্রবেশ করার পর মোবাইল ফোন বন্ধ করা হয় না, নামাজের মধ্যেও রিংটোন বেজে ওঠে আর অন্যান্য মানুষের নামাজেও বিঘ্ন ঘটে। হয়তো অনেক জায়গায় অনেক বৃদ্ধ লোক রেগে যায়, তারপর মসজিদে হইচই শুরু করে দেয়। আল্লাহ পাক আমাদের অবস্থার প্রতি দয়া করুন, যেন আমরা সোশ্যাল মিডিয়ার ব্যবহার 100% জায়েজ পদ্ধতিতে করতে পারি। আমরা যেন এমন হয়ে যাই যে আমাদের দ্বারা আল্লাহর হক আদায়ে ঘাটতি থাকবে না আর বান্দার হকও নষ্ট হবে না। আল্লাহ পাক আমাদেরকে এসব অহেতুক বিষয় থেকে হেফাজত করে দিনী কিতাবাদি অধ্যয়ন ও ইলমে দিন অর্জনে মন লাগিয়ে দিন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সময় নির্দিষ্ট করে কি এর ক্ষতিসমূহ কমিয়ে আনা সম্ভব? উত্তর, সোশ্যাল মিডিয়ার জন্য সময় নির্ধারণ করে অধিক ব্যবহারের ফলে হওয়া ক্ষতিসমূহ কমানো যেতে পারে। বুদ্ধিমান ও বিবেকবান লোক এমনই করে, যেমন আসর ও মাগরিবের মধ্যবর্তী অথবা ঈশার নামাজের পর অথবা যার যখন সময় মিলে কিছুক্ষণ সোশ্যাল মিডিয়ার ব্যবহার করলো, কিন্তু এমন সেই করবে যে দিনী অথবা দুনিয়াবী দিক থেকে বেশি ব্যস্ত থাকে। সাধারণ লোকদের এমন করা কঠিন, কেননা সবসময় একটি অস্থিরতা থাকে যে দেখি তো কার বার্তা এসেছে। নামাজের জন্য কেউ দৃঢ় ইচ্ছা নিয়ে বের হলো, কিন্তু তখনই মোবাইলে রিংটোন বেজে উঠল আর কারো অডিও বার্তা বা পোস্ট এলো। এখন যদি তা কোনো সাধারণ মানুষের হয় তবে ধৈর্য ধরবে যে আচ্ছা পরে দেখব। যদি কোনো বিশেষ ব্যক্তির ভয়েস বা পোস্ট হয় তবে এখন তা অবশ্যই দেখবে বা সে ভয়েস শুনবে। এর ফলে জামায়াত এবং অনেকের মাজালার নামাজও কাজা হয়ে যায়। প্রশ্ন, বলা হয় বৃষ্টির কারণে যখন বিদ্যুৎ চমকায় তখন ঘরের বাতি নিভিয়ে দেওয়া উচিত, কেননা বজ্রপাত ওই ঘরে পড়ে যেখানে বাতি জ্বলে, এই কথা কি সত্য? উত্তর, এরকম কোথাও পড়িনি বা শুনিনি। যদি এ কথা মেনে নেওয়া হয় তবে দিনেও তো বিদ্যুৎ চমকায়, কিন্তু তা তো পতিত হয় না, অথচ দিনে চারিদিকে আলো থাকে। বোঝা গেল এটা বৈজ্ঞানিক বিষয় সরি নয়। অবশ্য এই বজ্রপাত অনেক সময় মানুষের উপর পতিত হয় আর অনেক বড় ক্ষতি করে বসে, কেননা এর কারণে অনেক লোক মারা যায়। আল্লাহ পাক আমাদেরকে এমন বিপদ থেকে রক্ষা করুন। প্রশ্ন, কোন নবী আলাইহিস সালামের ফয়জানে কি কোনো ঝর্ণা প্রবাহিত হয়েছিল এবং ঝর্ণার পানির চিকিৎসা বৈজ্ঞানিক উপকারিতা বর্ণনা করুন? উত্তর, নিশ্চয়ই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল মোবারক থেকে পানির ঝর্ণা প্রবাহিত হয়েছিল। হযরত সালিম বিন আবি জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণনা করেন যে হুদাইবিয়ার দিন লোকদের পিপাসা লাগলো আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চামড়ার একটি থলে ছিল যার মধ্যে থাকা পানি দ্বারা তিনি ওযু করলেন। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে এসে দাঁড়িয়ে গেলেন। তখন তিনি ইরশাদ করলেন, কি ব্যাপার? সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নিকট পানি নেই যা দ্বারা আমরা ওযু করব বা পান করব, শুধুমাত্র ওই পানি আছে যা আপনার সামনে বিদ্যমান। হুজুর আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হাত মোবারক সেই থলেতে রাখলেন, তখন তার আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে লাগলো। তারপর আমরা পানি পান করলাম আর ওযু করলাম। হযরত সালেম বিন আবি জাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তখন আপনারা কতজন ছিলেন? তিনি বললেন, যদি আমাদের সংখ্যা তখন 100,000 হতো তবে সেই পানি আমাদের জন্য যথেষ্ট হতো, কিন্তু আমরা তখন শুধুমাত্র 1500 জন ছিলাম। উংলিয়া হে ফয়েজ পর, টুটে হে পিয়াসে ঝুম কর, নদিয়ায় পাঞ্জাবে রহমত কি হেজারি ওয়াওয়াদ। আবে জমজম যা আমরা পান করি তাও হযরত ইসমাইল আলাইহিসালামের কদমের সদকায় প্রবাহিত হওয়া ঝর্ণার পানি। যদি মাটি থেকে বা পাহাড় ফেটে পানি প্রবাহিত হওয়া শুরু হয় তাকে ঝর্ণা বলে। ঝর্ণার পানি সাধারণ পানি থেকে ভিন্ন। ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য জানা গেছে তা হল, ঝর্ণার পানি প্রাকৃতিকভাবে শীতল, প্রশান্তিময়, পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাদে খুব ভালো। এতে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণ অক্সিজেন থাকে। এই পানি ওজনে হালকা হওয়ার কারণে খুব দ্রুত হজম হয়, বরং হজম শক্তি বৃদ্ধি করে এবং মোটা হওয়ার সম্ভাবনা কমায়। ঝর্ণার পানি রক্ত পরিষ্কারে উত্তম ভূমিকা রাখে, আর এতে সঠিক পরিমাণে খনিজ থাকে। এই পানির pH লেভেল বেশি, অর্থাৎ এই পানি কম অম্লীয়। আজকাল লোক অনেক টাকা খরচ করে এই পানি, অর্থাৎ অ্যাসিড মুক্ত পানি ক্রয় করে, যেখানে প্রকৃতি আমাদেরকে ঝর্ণার মাধ্যমে এই নিয়ামত দান করেছে। একটি গবেষণা অনুযায়ী ওই লোক যে নেশায় মাতাল থাকে বা অতিরিক্ত চা কফি পান করা অভ্যস্ত, তাকে কিছু কিছু ডাক্তার ঝর্ণার পানি পান করার পরামর্শ দেয়। এতে সেসব জিনিসের নেশা ধীরে ধীরে কমে যেতে পারে। ঝর্ণার পানি ত্বকের জন্য উত্তম, কেননা তা পরিষ্কার ও হালকা। এতে ত্বক ভালো আর্দ্রতা পায় যাতে অ্যালার্জি ও চুলকানি ইত্যাদি কমে, এবং এই পানি ত্বককে এমন ভাবে পরিষ্কার করে যা সাধারণ পানি দ্বারা সম্ভব নয়। ঝর্ণার পানি চুলের জন্য উপকারী, কেননা এতে লবণের পরিমাণ বেশি থাকে না। যেখানে লবণের পরিমাণ বেশি তা চুলের জন্য ক্ষতিকর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।